জয় গৌরহরি। গতদিন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কৌরবদের কাছে এসেছিলেন শান্তি দূত হিসাবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণ আসার পর তাকে যেভাবে আদর আপ্যায়ন সৎকারাদি করা হয়েছে তা আমরা শ্রবণ করে, তিনি প্রথমে ধৃতরাষ্ট্রের কক্ষে গিয়েছিলেন, তারপরে বিদুর গৃহে বিদুরজি পূজনাদি করেছিলেন, মাতা কুন্তির সঙ্গে সাক্ষাৎ করলেন। মাতা কুন্তি আজ 13টি বৎসর পরে তিনি তার মনের সমস্ত বেদনাগুলো তিনি ব্যক্ত করলেন, ভগবানকে পুত্র স্নেহে আলিঙ্গন প্রদান করে তিনি রোদন করেছিলেন এবং অতি সুন্দর সুন্দর তত্ত্বকথাও তিনি বলেছিলেন মাতা কুন্তি, তা আমরা শ্রবণ করেছি। এবং পুনরায় তিনি দুর্যোধন আদি যেখানে ছিলেন সেখানে গিয়েছিলেন ভগবান, দুর্যোধনের প্রসাদ পাওয়ার আমন্ত্রণ তিনি স্বীকার করলেন না, পুনরায় বিদুরে গৃহে এসে সেখানে ব্রাহ্মণদের ভোজন করণান্তর মন্ত্রী অর্থাৎ সাত্যকী আদির সঙ্গে একত্রে উপবেশন করে তিনি সেবা করেছিলেন। এবং রাত্রে বিদুরজি মহাত্মা বিদুর পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের, তিনি ভগবানকে বললেন প্রভু, এই কৌরবরা তথা রাজা দুর্যোধন সে তো সমস্ত কুল সমস্ত দিক সে জলাঞ্জলি দিয়েছে, সে না শোনে কোনো ধর্মকথা, না মানে কোনো ধর্মকথা, না শোনে কোনো গুরুজনদের হিতৈষী বাক্য, সে সেই দুরাত্মা সুবল পুত্রেও সেই শকুনির কথা শোনে, কর্ণের কথা শ্রবণ করে, আর সেই মহাদুষ্ট সেই দুঃশাসনের কথা, এই তিন অপদেবতার কথা সে মনে করে এটাই বোধহয় ব্যাস বাক্য, সে কারো কথা শোনে না। তা হে প্রভু, আপনি যে এখানে এসেছেন তাকে কিছু বলবেন, তা প্রভু আপনি যদি তাকে কিছু না বলেন তাহলে বোধহয় ভালো হয়, সে আপনার কোনো কথা শুনবে না। আমি জানি যে আপনি সমর্থবান, আপনি ভগবান, আপনার সম্মুখে তারা কিছু করলে মানে কিছু করতেও পারবে না, আমি আপনার পরাক্রম বৈভব আপনার ঈশ্বরত্ব আমি আপনার কৃপায় সব কিছু অবগত আছি। তা এই সমস্ত প্রসঙ্গ আমরা গতদিন শ্রবণ করেছিলাম, অনেক রাত পর্যন্ত মহাত্মা বিদুর ভগবানের সঙ্গে এই সমস্ত কথাবার্তায় ব্যস্ত ছিলেন, ভগবান শয়ন করেছিলেন, এ পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। এবারে ভগবান প্রাতকাল হলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্নান জপ ও অগ্নিহোত্রাদি সমাপন পূর্বক সূর্যদেবকে অর্ঘাদি প্রদান করলেন, তারপর নিজের বস্ত্র ভূষণ ধারণ করলেন। আহ্নিকরা যেমন কাপড় আলাদা হয় ভগবান ঠিক তদনুরূপই করলেন, তারপরে নিজের বস্ত্র আসল যে রূপ সেই রূপ ধারণ করলেন। ঠিক সেই সময় সেই দুরাত্মা দুর্যোধন সুবল পুত্র শকুনি তারা সেই বিদুরের গৃহে এসে উপস্থিত হলেন। দুর্যোধন বললেন হে শ্রীকৃষ্ণ, মহারাজ ধৃতরাষ্ট্র এবং ভীষ্মাদি সহ সমস্ত কৌরব ও অন্যান্য রাজন্যবর্গ তথা মহানুভবগণ এবং ঋষিবৃন্দ সভাতে সকলে উপস্থিত হয়েছেন আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাই শ্রীকৃষ্ণ মধুর বাক্যে তাদেরকে অভিনন্দন করে জানালেন যে ঠিক আছে, আমি এখনই রওনা হচ্ছি। তখন সারথী দারুক, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার সেই শৈব্যা বলাহক আদি যে সমস্ত ঘোড়া ছিল তা নিযুক্ত করলেন। বিদুরের গৃহে থেকে রাজপ্রাসাদ সেই রাজসভা কিয়ৎ দূরে, এবং তিনি সেই উত্তম ঘোড়াগুলি, একটি ভগবানের শুভ্র সাদা রঙের একটি রথ ছিল, সেই রথে সংযোজন করলেন। করার পরে শ্রী যদুনাথ মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি রথে আরোহণ করলেন। সব কৌরব বীররা তাকে নিয়ে রওনা হলেন সেই সভাস্থলের দিকে। ভগবানের সঙ্গে সেই রথে ধর্মজ্ঞ বিদুরও ভগবানের ইচ্ছাতে উঠলেন, আর দুর্যোধন আর শকুনি তারা আরেকটি রথে করে ভগবানের পেছনে পেছনে চললেন, আর যারা ছিলেন তারা পেছনে পেছনে নিজ নিজ রথে করে ভগবানের অনুসরণ করলেন। মানে ভগবান সেই সবার দিকে যাচ্ছেন, তার পশ্চাতে পশ্চাতে সকলে গমন করলেন। ভগবানের রথ রাজসভায় পৌঁছলে তারা রথ থেকে নেবে সবার মধ্যে প্রবেশ করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সর্বাগ্রে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন বিদুর ও সাত্যকীর সঙ্গে সভাতে প্রবেশ করলেন, তখন তার কান্তিতে সমস্ত কৌরবদের একবারে ম্লান হয়ে পড়ল। তার সেই তেজ, তার সেই জ্যোতিতে তাদের সমস্ত কিছু একেবারে ম্লান হয়ে গেল। তাদের আগে দুর্যোধন এবং কর্ণ, পেছনে কৃতবর্মা এবং বৃষ্ণিবংশীয় বীররা প্রবেশ করলেন। সভায় পৌঁছলে তাকে সম্মান প্রদর্শনের জন্য অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম, দ্রোণ প্রমুখ তথা সভাস্থ সকলেই দণ্ডায়মান হলেন, দাঁড়িয়ে উঠলেন সকল। শ্রীকৃষ্ণের জন্য রাজসভায় মহারাজ ধৃতরাষ্ট্রের নির্দেশে সর্বতভদ্র নামক এক স্বর্ণময় সিংহাসন স্থাপিত ছিল। সেই সর্বতভদ্রের যে সিংহাসন সেটি অতি উত্তম, বিভিন্ন প্রকার মণি মাণিক্য আদি দিয়ে সুসজ্জিত। তাতে উপবেশন করে শ্যামসুন্দর হাসি মুখে রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য তথা সমস্ত রাজন্যবর্গদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। মানে সাধারণ কথা, কেমন আছেন, অনেকদিন দেখা হয় না আপনার সঙ্গে, যে স্বাভাবিক কথা হয় সেগুলো চলতে থাকল। সমস্ত কৌরব এবং তত্রত্য সমস্ত রাজন্যবর্গেরা সভায় উপস্থিত শ্রীকৃষ্ণকে পূজা করল। সেই সময় শ্রীকৃষ্ণ সভার মধ্যেই অন্তরীক্ষে মানে উপরের দিকে আকাশ, তিনি ঋষিদের উপস্থিত হতে দেখলেন। তারা ধীরে 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 অবতরণ করছে। তখন তিনি শান্তভাবে শান্তনুনন্দন পরম তেজস্বী মহাত্মা ভীষ্মদেবকে বললেন যে হে পিতামহ, এই সভা দেখার জন্য ঋষিরা পর্যন্ত এখানে বিভিন্ন লোক থেকে, এমনকি ব্রহ্মলোক থেকেও সমস্ত ঋষিকুল এখানে আগমন করছে। আপনি তাদের আসন প্রদান করে সম্মানের সঙ্গে সকলকে অভ্যর্থনা করুন। তারা না উপবেশন করলে এখানে কারোরই আসন গ্রহণ করা উচিত নয়, সকলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এবং সমস্ত রাজন্যবর্গ উঠে দাঁড়ালেন। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ালে সকলকেই দাঁড়াতে হল। বললেন, আগে ঋষিদের আসন প্রদান করা হোক, তারা বসলে আমরা বসব। সঙ্গে সঙ্গে কি হলো, সেই শুদ্ধ চিত্ত মুনিদের পূজন আদি করলেন। মুনিদের সভার দ্বারে আসতে দেখে ভীষ্ম সত্তর সেবকদের ইঙ্গিত করলেন আসন আনার জন্য। ইঙ্গিতেই কাজ হয়, যেমন মূর্খ ও কিলিয়েও কাজ করা যাবে না, কিন্তু সেখানে ইশারাতে বুঝতে হবে, তা না হলে তার সব চাকরি বাকরি সব শেষ, ওখানকার প্রথা ওই রকম। তারা শীঘ্র আসন নিয়ে এলো। ঋষিরা যখন আসনে উপবেশন করে পাদ্য অর্ঘ মধুপর্ঘ ইত্যাদি গ্রহণ করলেন, তখন শ্রীকৃষ্ণ এবং অন্যান্য রাজারা ঋষিরা আসন গ্রহণ করার পর তারা আপন আপন স্থানে উপবেশন করলেন। মহামতি বিদুর ভগবান শ্রীকৃষ্ণের সিংহাসনের পাশে একটি মণিময় আসনে শ্বেত মৃগচর্মের উপরে উপবেশন করলেন। আসন মানে সিংহাসন, তার উপরে একটি সাদা রঙের হরিণের চামড়ার উপরে তিনি বসলেন। রাজারা শ্রীকৃষ্ণকে বহুদিন পরে দেখলেন এবং সেই সভাতে ভগবান শ্রীকৃষ্ণের অনেক শত্রুরাও বিদ্যমান। পূর্বের যারা মথুরা আদিতে যারা জরাসন্ধ আদির সঙ্গে মানে সংযুক্ত ছিল, তারাও সেখানে উপস্থিত ছিলেন। তাই অমৃত পান করতে করতে যেমন কখনো তৃপ্তির শেষ হয় না, শত্রু মিত্র সকলেই সমস্ত রাজন্যবর্গরা ঠিক তদনুরূপ কোন অনুরূপ অমৃত পান করলে যে তৃপ্তি হয় না, আরো বারংবার পান করতে ইচ্ছা হয়, ঠিক তেমনি তাদের শ্রীকৃষ্ণকে দেখে মানে তাদের আশা মিটছিল না, সকলে দেখতেই আছে। সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো তার মধ্যে আকর্ষণ সত্তা আছে বলেই তো কৃষ্ণ, কর্ষয়তি ইতি কৃষ্ণ। তাই সকলে আকর্ষিত চিত্ত হয়ে সেই প্রভুকে, প্রভুর সেই বদনরূপ সুধা মানে অমৃত তারা মুহুর্মুহু বারংবার পান করছিল। সভায় সকলেই মনি তার মানে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিল, তাই কেউ কোনো কথা বলতে পারছিলেন না, সকলে সেই ভগবানের মুখারবিন্দের দিকে তাকিয়ে আছে। যেমন সেই সমুদ্র মন্থনের সময় ভগবান তিনি সেই অমৃত কলস কাত করে দেবতাদের পান করাচ্ছেন, আর অসুরেরা ভগবান এত মানে রূপসী, এমনই তার বেশভূষা যে সেই ভগবানের অধরামৃত সেই অসুরগণেরা পান করতে করতে ভুলেই গেছে যে অমৃত এদিকে শেষ হয়ে যাচ্ছে। তার সেই সমস্ত রাজন্যবর্গেরা তারাও সেই ভগবানের দিকে তাকিয়ে তারা কি জন্য এসেছে, কি তাদের অভিপ্রায়, কি তাদের বক্তব্য, তা ভুলেই গেছে। সব রাজারা যখন মৌন হয়ে বসে এক দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব রূপমাধুরী প্রদর্শন করছিল, তখন শ্রীকৃষ্ণ নিজেই বুঝতে পারলেন, তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাজা ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে মেঘ গম্ভীর স্বরে বললেন, হে রাজন, আমার এখানে আসার উদ্দেশ্য হলো যাতে ক্ষত্রিয় বীরদের বিনাশ না হয় এবং কৌরব ও পাণ্ডব সন্ধি করে নেয়, আমার এই জন্যই এখানে আগমন। রাজাদের মধ্যে এই সময় কুরুবংশকেই শ্রেষ্ঠ বলে মানা হয়, কারণ এদের মধ্যে শাস্ত্র ও সদাচারের সম্যক সম্মান এখনো আছে এবং আরো নানা গুণে এনারা ভূষিত। অন্য রাজবংশের তুলনায় কুরুবংশীয়দের মধ্যে দয়া, কৃপা, ক্ষমা, করুণা, মৃদুতা, সরলতা, এবং সত্য এসব গুণগুলি বিশেষভাবে দেখা যায়। এইরূপ নানা গুণে গৌরবান্বিত বংশে আপনার জন্য কোনো অনুচিত কর্ম যেন না হয়। ভগবানের কথা বলার কেমন শৈলী, একেবারে অমৃত ঢালা, কিন্তু প্রত্যেক কথার মধ্যে বিশেষ বিশেষ তত্ত্ব লুকিয়ে আছে। তাই কৌরবদের মধ্যে যদি গুপ্ত বা প্রকট রূপ কোনো অসৎ ব্যবহার হয়, তাতে বাধা প্রদান করা আপনারই কর্তব্য। আপনি এমন সুন্দর বংশে জন্ম নিয়েছেন, আপনার পূর্বপূর্ব পুরুষেরা তারা কখনো ধর্মকে অমর্যাদা করেন, তাই হে রাজন, আপনার সেদিকে বিশেষ দৃষ্টি রাখা উচিত। আর দুর্যোধন প্রমুখ আপনার পুত্রগণ ধর্ম অর্থের দিক থেকে মুখ ফিরিয়ে ক্রূর ব্যক্তিদের ন্যায় আচরণ করছে। ভগবান কিন্তু এবার ধীরে ধীরে বেশ ভালোই ইঞ্জেকশন দেবেন, এই যে পণ্ডিতজি ইশারা করছে। তাই নিজের আপন ভাইদের সঙ্গে এদের অশিষ্ট ব্যক্তির ন্যায় আচরণ এবং হৃদয়ে লোভ জন্মানোয় এরা ধর্ম পরিত্যাগ করেছে। লোভ এমনই যে সে ধর্মকর্ম কিছুই মানে না, তাই লোভের বশবর্তীতা স্বীকার করে লোভের কবলে পড়ে আপনার পুত্রেরা ধর্মকে বিসর্জন দিয়েছে। সেখানে কিন্তু আবার সেই দুরাত্মা দুর্যোধন দুঃশাসন শকুনি কর্ণ ইত্যাদি ইত্যাদি সব দুষ্টেরা ওখানে বসেই আছে ভগবানের পাশে। ভগবান কাকে ভয় করবে, তিনি তো সাক্ষাৎ মহাকাল, ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে প্রলয় হয়ে যাবে, সেই মহাকাল কাকে ভয় করবে। তথাপি তিনি কেন বলছেন, সেই বিদুরকে বলেছিলেন যে বিদুর তুমি আমাকে অত্যাধিক ভক্তি করো, তাই তুমি আমাকে বলছো যে আপনার কিন্তু প্রভু ওই দুষ্ট দুরাত্মা দুর্যোধন আদিকে কিছু না বলাই ভালো। বলছেন সে তো আমিও জানি, কিন্তু জানো তো কিছু কিছু মূর্খ মানে অনেক মূর্খ এই জগতে বিচরণ করে, তাদের কিন্তু কোনো তত্ত্বজ্ঞান নেই, কিন্তু কথা বলে এমন মনে হয় যেন এরাই মহামূর্খ, অথচ পেটে খালি একটুও নেই। তারা বলবে কিনা জানো, যে সেই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি চাইতেন তাহলে এই যুদ্ধ হতো না, তা আমি কেন সেই মূর্খদের কলঙ্ক মূর্খদের ভাবে বা মূর্খদের দ্বারায় আমি কলঙ্কিত হই। তাই আমি আমার চেষ্টা তো দেখাই, ইতিহাস আমাকে এই কথা তো বলতে পারবে না যে ভগবান চেষ্টা করেন, আমি জানি। বিদুর বলছেন হে প্রভু, আপনি হচ্ছেন সর্বেশ্বর, সবকিছুই আপনি জানেন, সর্ব অন্তর্যামী আপনি, কিন্তু আমি তো ভক্ত, তাই কখনো কখনো মানে আবেগের বশত আপনাকে এমন বলেছে। বলছেন হে বিদুর, হে মহাত্মা বিদুর, আমি তা জানি, দেখো ইতিহাস আমাকে কেন দোষারোপ করবে, আমি আমার একবার চেষ্টাটা করে দেখি, তাতে অসুবিধা কি আছে। তাই তিনি কাউকে ভয় না করে পরিষ্কারভাবে বলছেন যে এই দুরাত্মা দুর্যোধন তার ভাইদের সঙ্গে মিশে লোভের বশবর্তীতা স্বীকার করে তারা ধর্মকে জলাঞ্জলি দিয়েছে। হে রাজন, এক ভীষণ বিপদ কৌরবদের সামনে উপস্থিত হতে চলেছে, হয়েছে মনে কর, উপস্থিত হয়েছে বিপদ, কাল এসে আপনাদের ঘিরে ধরেছে এটাই মনে করুন। আপনি যদি তাকে উপেক্ষা করেন তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীর সমস্ত রাজন্যবর্গ সমস্ত বীররা এবং কৌরবরা তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আপনি যদি আপনার কুলকে রক্ষা করতে চান তাহলে এখনো নিবারণ করা সম্ভব আছে, এখনো একটি বিকল্প আছে। কিন্তু আপনি যদি এই একটিমাত্র বিকল্প আপনার হাতে আছে সেটা থেকেও যদি আপনি হাত ধুয়ে বসে থাকেন তাহলে আপনি তো এমনিই অন্ধ, দেখবেন শুধু অশ্রু বিসর্জন করছে, এটাই হবে আপনার সার। অতএব এখনো একটা মাত্র উপায় আছে, এখন শান্তি রক্ষার ভার আপনার ও আমার উপরে রয়েছে। আপনি যদি চান, আমি যদি চাই, তাহলেই এটা সম্ভব। কিন্তু আমি তো চাইছি, কিন্তু আপনি যদি না চান তাহলে কিন্তু তা সম্ভব নয়। অন্ধ ধৃতরাষ্ট্র চোখ দুটো দেখতে তো পায় না, চোখ দুটোকে মানে বিড়বিড় করে সব শুনছি, কিন্তু ওই ভেতরে যে মাৎসর্যপরায়ণতা ভাব রয়েছে সেই জন্য সে পূর্ণরূপে কিছু করলেও করতে পারে না। আমার মনে হয় ভগবান বলছেন দুপক্ষের মধ্যে সন্ধি করানো এখনো অসম্ভব নয়, এখনো সম্ভবপর। আপনি আপনার পুত্রদের শান্ত রাখুন, আর আমি সেই পাণ্ডবদের পক্ষ থেকে পাণ্ডবদের সংযত করব, তাহলে আর এই ভয়ঙ্কর সমর মানে যুদ্ধ আর হবে না। আপনার পুত্রদের আমার নির্দেশ পালন করা উচিত, তাহলে এদের মানে মহামঙ্গল হবে। হে মহারাজ, আপনি পাণ্ডবদের দ্বারা রক্ষিত হয়ে ধর্ম ও অর্থের অনুষ্ঠান করুন, সেই পাণ্ডবরা পরম ধার্মিক, এরূপ রক্ষক আপনি এই পৃথিবীতে চেষ্টা করলেও পাবেন না। হে ভরত শ্রেষ্ঠ, যাদের মধ্যে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, বিভীষতী, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত, বাল্লিক, যুধিষ্ঠির, ভীমসেন, নকুল এবং সহদেব, সাত্যকী, যুযুৎসুর মতো বীর থাকেন, কোন বুদ্ধিহীন তাদের সঙ্গে যুদ্ধ করার সাহস করবে? অতএব আপনি আপনার কুলকে একত্রিত করুন, করে রাজ্য উপভোগ করুন সেই পাণ্ডবদের সঙ্গে। আর কৌরব এবং পাণ্ডব একত্রে যদি মিলিত হয় তাহলে জগতের আধিপত্য আপনি লাভ করবেন। এই পৃথিবীতে আপনার সমকক্ষ এত বড় রাজা আর পৃথিবীতে কেউ থাকবে না, এটাই আপনার মঙ্গল। ভগবান আরো বললেন, শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে কোনো কালেই সক্ষম হবে না, এই পাণ্ডব এবং কৌরবরা যদি একসঙ্গে থাকে। যেসব রাজা আপনার সমকক্ষ বা আপনার থেকে ক্ষমতাশালী তারাও আপনার সঙ্গে ভয়ে সন্ধি করবে, তাহলে আপনি আপনার পুত্র, পৌত্র, পিতা, ভাই এবং সুহৃদরা সর্বপ্রকার সুরক্ষিত থেকে সুখে জীবন কাটাতে পারবে, এটাই আপনার সব থেকে ভালো উপায়। এর থেকে আনন্দের কোনো বিষয় হতে পারে না। মহারাজ আরো গম্ভীর হয়ে যাচ্ছেন ভগবান ধীরে ধীরে। মহারাজ, যুদ্ধের পরিণাম অত্যন্ত মর্মান্তিক, জীবনহানিকর, আমার মনে হয় না যে কেউ বেঁচে থাকবে। অতএব আপনি সেই ভয়ঙ্কর যুদ্ধকে আমন্ত্রণ করবেন না, আপনি আপনার এই দুষ্ট পুত্রেদের মনে করছেন এরা বোধ হয় খুব বড় বীর, এরা সেই পাণ্ডবদের কাছে অতি তুচ্ছাতি তুচ্ছ। তখন সেই দুরাত্মা দুর্যোধন ক্রোধে মাঝে মাঝে কেঁপে উঠছে। ভগবান তো একেবারে নির্ভয়ে বলছে, কিন্তু এই সুবল পুত্র শকুনি সে কিন্তু ভগবানের মহিমা খুব ভালো করে জানে, তাই সে বারংবার অনুরোধ করছে ইশারার দ্বারা। দুর্যোধনকে বলছে, দুর্যোধন তুমি এখানে কিছু বলো না, বললেই তুমি বিপদে পড়বে। কিন্তু সে তো একেবারে দুরাত্মা, ভগবান বলছে তাও তার কর্ণে প্রবেশ করছে না। তাই তিনি আবার বলছেন যে দেখুন, এইভাবে দুপক্ষের বিনাশে আপনি কোন ধর্ম দেখতে পাচ্ছেন? এবারে তার উপরে দোষারোপ করছেন, আপনার তো ইচ্ছা যে আপনার এই দুরাত্মা পুত্র দুর্যোধন সে যুদ্ধ করতে চাইছে, কিন্তু আপনি বলুন তো আপনি এসে কিসের মঙ্গল দেখছেন? প্রশ্নবাচী। সুতরাং আপনি এদের রক্ষা করুন এবং এমন করুন যাতে আপনার প্রজারা বিনাশ প্রাপ্ত না হয়, আপনি সত্যগুণ অবলম্বন করলে সকলেই রক্ষা পাবে। হে মহারাজ, পাণ্ডবরা, এবারে পাণ্ডবরা কি বলেছেন সেটা বলছেন, এতক্ষণ তো নিজের বক্তব্য বললেন। হে মহারাজ, পাণ্ডবরা আপনাদের প্রণাম জানিয়ে আপনার প্রসন্নতা চেয়েছেন এবং বলেছেন যে আমরা আপনার নির্দেশেই এতদিন সকলে মিলে অনেক দুঃখ কষ্ট ভোগ করে মুনি ঋষিদের ন্যায় কষ্টসাধ্য জীবন ব্যয়িত করেছি। আমরা 12 বৎসর বনবাসে এবং 3য়তম বর্ষে মহাকষ্টে মহাদুঃখে আমরা 5 ভাই এবং দ্রৌপদীকে নিয়ে অজ্ঞাতবাসে কাটিয়েছি। বনবাসে যাওয়ার সময় আমরা নিশ্চিত ছিলাম যে আমরা ফিরে এলে আপনি আমাদের মাথার উপর পিতার ন্যায় থাকবেন। তা হে জ্যেষ্ঠ পিত, আমরা আমাদের শর্ত পূর্ণ করেছি, এবার আপনিও সেই মতো মানে পিতার ন্যায় ব্যবহারটি আমাদের সঙ্গে কৃপা করে করুন। আমাদের এবার নিজ রাজ্য আপনি কৃপা করে ফিরিয়ে দিন, আপনি ধর্ম ও অর্থের স্বরূপ জানেন, সুতরাং আপনার আমাদের রক্ষা করা উচিত। আমাদের গুরুর প্রতি শিষ্য যেমন ব্যবহার করেন আপনার সঙ্গেও আমরা সেই ব্যবহারই করি, অতএব আপনিও আমাদের সঙ্গে গুরুর ন্যায় আচরণ করুন। আমরা যদি পথভ্রষ্ট হয়ে থাকি তাহলে আপনি আমাদের সঠিক পথে নিয়ে আসুন। কত সুন্দর কথা বলেছেন পাণ্ডবগণ। আর আপনি নিজেও যদি সঠিক পথে অবস্থান এবং আপনি নিজেও সঠিক পথে অবস্থান করুন, আর আমরা যদি ভুলবশত যদি অন্য পথে যাচ্ছি তাহলে আমাদের সেই ধর্মের দিকে টেনে আনুন। এতদ ব্যতীত আপনার ওই পুত্ররা এই সভাসদদের উদ্দেশ্যেও বলেছেন যে, ভগবান বলছেন আপনার পুত্রেদের প্রতি এবং এই সভাস্ত যে সমস্ত রাজন্যবর্গ আছেন তাদের প্রতি বলেছেন, যেখানে ধর্মজ্ঞ সভাসদ থাকেন সেখানে কোনো অনুচিত কার্য হতেই পারে না। এ সমস্ত কথার মধ্যে কত বিনয় ভাব আছে, আবার রাজনীতিও এর ভেতরে রয়েছে। এতে হবে কি, অন্যান্য যারা সৎ রাজন্যবর্গ তারাও চিন্তা করবে পাণ্ডবদের কথাগুলো। যদি সভাসদদের সামনে অধর্মের দ্বারা ধর্মের এবং অসত্যের দ্বারা সত্যের বিনাশ হয় তাহলে সভাসদরাও বিনাশ প্রাপ্ত হবে। সব কথার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। এখন পাণ্ডবরা ধর্মের উপর নির্ভর করে চুপ করে আছেন, তারা ধর্ম অনুযায়ী সত্য ও ন্যায়যুক্ত কথা বলেছেন। ভগবান বলছেন, অতএব হে রাজন, আপনি পাণ্ডবদের রাজ্য তাদের সমর্পণ করুন, এছাড়া আপনাকে আর কিছু আমার বলার নেই। এই সভায় যে সমস্ত রাজারা বসে আছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা আমাকে বলতে পারেন। ধর্ম অর্থের বিচার করে যদি সত্য কথা বলার হয় তাহলে বলছি যে ক্ষত্রিয়দের আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। হে ভরতশ্রেষ্ঠ, শান্তি বজায় রাখুন, ক্রোধের বশ হবেন না। পাণ্ডবদের তাদের পিতার রাজ্য আপনি সমর্পণ করুন, তাহলে আপনি আপনার পুত্রদের সঙ্গে আনন্দে রাজ্য ভোগ করতে পারবেন। দুর্যোধন শুনে মানে কৃষ্ণের প্রতি মনে মনে দেশ ভাবনা করছে আর ভাবছে যে এই গোয়ালা সে গোপীদের ঘরে ঘরে মাখন চুরি করে খেত, আর এখানে এসে বড় বড় রাজার মতো কথা বলছে, আমি দেখাবো মজা, দেখাচ্ছি মজা, এই রকম ভাব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, এখন আপনি অর্থকে অনর্থ এবং অনর্থকে অর্থ মনে করছেন, সেজন্যই আপনি এতক্ষণ পর্যন্ত চুপ করে বসে আছেন। আপনার পুত্ররা লোভের বশবর্তী হয়ে আছে, তাদের আপনি বশে রাখুন, এখনো সময় আছে। পাণ্ডবরা আপনার সেবার জন্য প্রস্তুত এবং যুদ্ধের জন্যও প্রস্তুত। আপনি এমন মনে করবেন না যে সেই পাণ্ডবগণ তারা ব্রাহ্মণ বা সাধুর মতন, তারা আপনার কাছে বারংবার ভিক্ষা চাইছে, তারা বারংবার আপনার কাছে ভিখারীর ন্যায় আবেদন কেন করছেন, যে যাতে আপনার পুত্রেরা কৌরবরা তারা যাতে সকলেই এই পৃথিবী ভোগ করে। কিন্তু আপনি মানে কালবশত মোহবশত আপনি অর্থকে অনর্থ মনে করছেন আর অনর্থকে অর্থ বলে মনে করছেন। পাণ্ডবরা আপনার সেবার জন্য তারা প্রস্তুত, আর আপনি যদি বলেন না যুদ্ধ করতে হবে তাহলে যুদ্ধের জন্যও তারা প্রস্তুত। আপনি এমন মনে করবেন না যে সেই পাণ্ডবগণ একেবারে অসহায়, তারা যদি একবার বাণ নিয়ে দাঁড়ায় তাহলে তাদের সম্মুখে দাঁড়াবে এমন কেউ নেই, দেবতাদের মধ্যে পর্যন্ত নেই। অতএব হে রাজন, এখনো আপনি চিন্তা করে এই দুটি বিষয়ের মধ্যে শান্তি চান না যুদ্ধ চান আপনি ঠিক করে বেছে নিন, এখনো সময় আছে। এবারে বৈশম্পায়ন ঋষি এই মহাভারত শ্রবণ করাচ্ছেন, জনমেজয়ের সেই সর্বেষ্টি যজ্ঞ আত্মিক মুনির দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার পরে তা বৈশম্পায়ন ঋষি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতমাখা যুক্ত যুক্তি কথা শ্রবণ করে সমস্ত সভাসদরা রাজন্যবর্গেরা তারা একবারে রোমাঞ্চিত হয়ে গেছে যে এর উপরে তো কোনো কথা হতে পারে না, এর উপরে ন্যায়সঙ্গত কোনো কথাই হতে পারে না। তাই যারা দুষ্ট বুদ্ধি সম্পন্ন রাজন্যবর্গ ছিল তারাও চুপ হয়ে বসে থাকে, কেউ কোনো কথা বলছে, এতে কিছু বলার তো নেই, ভগবান একেবারে পরিষ্কার করে সব বললেন। সকলে একেবারে চুপ করে আছেন, আর সমস্ত সভাসদগণ তারা মনে মনে, মুখ থেকে কোনো বাক্য পূরণ হচ্ছে না, তারা মনে মনে মানে নানা প্রকার বিচার বিবেচনা করতে লাগল, কোনো কথা বলতে পারলেন না তারা। ভগবান যা বলেছেন, যে এত সুন্দর ন্যায় প্রদর্শন করিয়েছেন যে তার উপরে কোনো কথা বলার থাকে না। সব রাজাদের এইভাবে মৌন হয়ে বসে থাকতে দেখে সেখানে ভগবান পরশুরাম তিনি উঠে দাঁড়ালেন, বল পরশুরাম ভগবান কি যায়। সকলে যখন একেবারে নির্বাক হয়ে বসে আছে, ভগবান পরশুরাম, দেবর্ষি নারদও আছেন এখানে, অন্যান্য মুনি ঋষিগণ তারাও এসেছেন, কেন, যে ভগবান সেই কৌরবদের যে কথা বলবেন সেগুলো সব ন্যায়ত, শাস্ত্রসঙ্গত, নীতিমূলক, তাই তারাও শোনার জন্য সেখানে একেবারে চাতকের মতো ভগবানের দিকে তাকিয়ে আছে, যে ভগবান কি কথা বলবে। সমস্ত রাজন্যবর্গ যখন একেবারে চুপচাপ, তখন পরশুরাম উঠে দাঁড়াল। তিনি হাত উপরের দিকে করে, দক্ষিণহস্তটি উপরের দিকে করে, আর বাম হস্তে ভগবান পরশুরামের যে জিনিসটা থাকে, সেই কুড়ালি, সেটা বাঁ হাতে রয়েছে। তিনি দক্ষিণহস্ত উঁচু করে বললেন, হে রাজন, তুমি সমস্ত সন্দেহ ত্যাগ করে আমার এক সত্য কথা শোন। আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শ্রবণ করাচ্ছি, একটি প্রাচীন ইতিহাস তুমি শোনো, তা যদি তোমার ভালো লাগে সেই অনুসারেই তুমি কাজ করো। সর্বান্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যা বলেছেন এটাই তোমার মানা উচিত, তা সত্ত্বেও আমি তোমাকে, তুমি যাদের সঙ্গে মনে মনে চিন্তা করছো যুদ্ধ করবে তারা দুজন কে, আমি তোমাকে স্পষ্ট রূপে বর্ণনা করে শ্রবণ করাচ্ছি, ভালো করে কান দিয়ে শ্রবণ করো। পরশুরাম কিন্তু ক্রোধী, তিনি বলছেন ভালো করে শোনো। পুরাকালে দম্ভোদ্ভব, দম্ভযুক্ত উদ্ভব, দম্ভোদ্ভব নামে এক সার্বভৌম রাজা ছিলেন। সেই মহারথী সম্রাট প্রত্যহ প্রাতকালে উঠে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সমস্ত জাতিদের বলতেন যে বলতো, আমার সমকক্ষ বড় বীর কোনো লোকে আছে কি? এই কথা বলে রাজা গর্বে উন্মত্ত হয়ে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাক, আমার মতো বীর কোথায় আছে। দম্ভোদ্ভব রাজার অহংকার দেখে একবার কয়েকজন তপস্বী ব্রাহ্মণ তাকে বলল, সেই ব্রাহ্মণগণ বললেন যে হে রাজন, হে দম্ভোদ্ভব, এই পৃথিবীতে দুজন সৎ ব্যক্তি আছে যারা সংগ্রামে অনেক অনেক মহান মহান বীরদের পরাস্ত করেছে, তুমি কখনো তাদের সমকক্ষ হতে পারবে না, তুমি তাদের কাছে তৃণবত, তারা কেবলমাত্র দুজন, তুমি যেমন 1, 2, 4 অক্ষৌহিণী সেনা নিয়ে চলো আর তারা মাত্র দুজন কৃষকায়, তারা বড় বড় বীরদের, তুমি তাদের কাছে কি? তাদেরকে পরাস্ত করে দিয়েছেন, তুমি কখনোই তাদের সমকক্ষ হতে পারবে না। রাজা সার্বভৌম তিনি বললেন যে সেই বীর পুরুষরা এখন কোথায়, কোথায় জন্মেছেন, তারা কি করেন? মহা তপস্বী ব্রাহ্মণগণ বললেন যে তারা নর এবং নারায়ণ, নর এবং নারায়ণ নামক দুজন তপস্বী, এখন তারা এই পৃথিবীতেই আছেন, এই পৃথিবীতেই বিচরণ করে বেড়াচ্ছেন, তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো। তিনি কোথায় বললেন? তিনি গন্ধমাদন পর্বতের উপর তারা দুজন একেবারে ঘোরতর তপস্যায় নিমগ্ন। রাজা এই কথা শ্রবণ করে আর স্থির থাকতে পারল না, দেখব কেমন বীর, সেই বীরেরা আবার বনে থাকে, এ আবার কেমন বীর, আমাকে দেখতেই হবে। কিন্তু সেই রাজা, সে জানে যে ব্রাহ্মণরা কখনো মিথ্যা বলে না, তাই তিনি মানে বহু সৈন্য সামন্ত সাজিয়ে গুছিয়ে গন্ধমাদন পর্বতে গিয়ে ইতস্তত মানে খোঁজা আরম্ভ করলেন, অন্বেষণ করতে 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 দেখলেন যে দুজন ছোট্ট ছোট্ট, তাদের বয়সও মাত্র এই 5-6 বছর বয়স, সনক সনন্দ নাদীর বয়স, কেবলমাত্র তাদের শরীরে একটি পৈতাচ ডোরকৌপিন পরিহিত আছে। তারা বৃক্ষতলে বসে আছে, শীত গ্রীষ্ম বর্ষায় তাদের শরীর একেবারে কৃশকায়। তাদের শরীরের এই যে শিরাগুলো সেগুলোও দেখা যাচ্ছে। তখন রাজা তাদের কাছে গিয়ে তাদের চরণ স্পর্শ করলেন। এই রাজা মানে দম্ভ ছিল, কিন্তু এই দুর্যোধনের মতো না। তিনি জ্ঞানী ছিলেন, পরাক্রমিত ছিলেন, কিন্তু একটু অহংকার ছিল, অন্যান্য সব দিককে সর্বগুণান্বিত, তা না হলে তো আর সম্রাট হতে পারেন না। তাই নরনারায়ণ ঋষিকে দর্শন পেলেন, বলল নরনারায়ণ ঋষি কি জয়। তাদের চরণ স্পর্শ করে তিনি বললেন যে, তাদের কুশল বার্তা আদি জিজ্ঞাসা করল যে, হে মুনিদ্বয়, আমি আপনাদের পরাক্রম তপস্বীদের নিকট থেকে শ্রবণ করে, আপনাদের বীরত্ব আপনাদের পরাক্রমের কথা শ্রবণ করে আপনার কাছে এসে। মুনিদ্বয় তারা বললেন, ঠিক আছে, সর্বান্তর্যামী, তাদের কি আর জানতে বাকি আছে কিছু? কি জন্য এসেছেন? যারা সাধারণত কাক চরিত্র জানে তারা সব বলে দিতে পারে, আর তারা তো ভগবান। বলছেন ঠিক আছে। তা সেই নরনারায়ণ ঋষি সেই রাজার জন্য আসন দিলেন, তারপরে জল দিলেন, তারপরে কিছু আহারের জন্য ফল মূল আদি দিয়ে বসলেন যে, রাজন আগে আপনি পান। তখন তিনি বলছেন যে, বলুন যে আমরা আপনাদের জন্য কি করতে পারি। নরনারায়ণ ঋষি বলছে, দেখুন ব্যবহারে কোনো প্রকার ত্রুটি নেই। রাজা প্রথমেই তাদের সব জানিয়ে বললেন, সব কিছু বললেন যে, আমি এই জন্য এসেছি, আমি আপনাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, এ আমার বহুদিনের আকাঙ্ক্ষা, তাই এটি মেনে নিয়ে আপনারা আমার আতিথ্য করুন। আমার অভিপ্রায় তো আপনি জানলেন, এবার আমাকে আতিথ্যে স্বীকার করুন, আতিথ্য স্বীকার করুন। নরনারায়ণ ঋষি বললেন, হে রাজন, এই যে তুমি গন্ধমাদন পর্বতে এসেছো, এই আশ্রম ক্রোধ লোভ মোহাদি থেকে দোষ থেকে বর্জিত, এখানে যুদ্ধের কোনো পরিবেশ নেই, এখানে যারা আসে তারা কেবল তপস্যা করতেই আসে, তাই তাহলে এখানে কোনো অস্ত্র শস্ত্র বা কুটিল ব্যক্তি তারা এখানে আসতে পারে না। এই গন্ধমাদন পর্বতে তপস্যা করতে এসেছিলেন অর্জুন, তাই এখানে মানে ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধরে বসেছিলেন, আমরা শ্রবণ করেছি, কিন্তু তা তিনি বলেছিলেন, ইন্দ্র ব্রাহ্মণ বেশে বললেন, হে বীর, কে তুমি এই গন্ধমাদন পর্বতে এত বড় ধনুষ নিয়ে আর দেখছি তরোয়ার তুনির নিয়ে বাণ নিয়ে এখানে কেন এসেছো? এ তো তপস্যার স্থান। ঠিক সেই কথাই এই নরনারায়ণ ঋষি এই রাজাকে বললেন, কিন্তু সে কোনো কথাই শুনতে রাজি না। রাজা বলছেন, না না, হে ঋষিদ্বয়, হে মুনিকুমারদ্বয়, আমি আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য একেবারে ভীষণভাবে আকাঙ্ক্ষিত এবং যুদ্ধ লিপ্সা আমার শান্ত হচ্ছে না, তাই কৃপা করে আপনি আমার সঙ্গে যুদ্ধ করুন। রাজার অত্যাধিক পীড়াপিড়ি দেখে ভগবান এক মুষ্টি মানে নারায়ণ তিনি এক মুষ্টি তৃণ হাতে নিলেন, বললেন ঠিক আছে, আচ্ছা তোমার যুদ্ধের জন্য অত্যন্ত যখন আকাঙ্ক্ষা তাহলে তুমি অস্ত্র শস্ত্র গ্রহণ করো, নিজ সেনাদের প্রস্তুত করো। এই কথা শুনে রাজা দন্দ্বভব এবং তার সৈনিকরা তাদের উপর তীক্ষ্ণ বাণ বর্ষণ করা আরম্ভ করলেন নরনারায়ণ ঋষির উপরে, একবারে বৃষ্টির মতো সরজাল বিস্তার করে তাদের উপরে ফেলছে। ভগবান নর একটি তৃণকে অমক অস্ত্রে পরিণত করে সেটিকে নিক্ষেপ করলো। একটি তৃণ ঘাস, সেটিকে মন্ত্রপুত করে অস্ত্র তৈরি করে সেই রাজার উপরে নিক্ষেপ করল। এবারে কি হলো দেখুন, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, দেখা গেল যে সমস্ত বীরেদের মানে চোখ নাক কান একেবারে ঘাসে তৃণে একেবারে পরিপূর্ণ, তারা তো বিপদে পড়েছে। এই ঘাস কিভাবে সরাবো, আমরা আসলাম যুদ্ধ করতে আর এখন আমরা ঘাস সরাতে পারছি না, নাকে মুখে চোখে সমস্ত শরীরে সব ঘাসই ঘাস। ঋষি নর তিনি ঘাস দিয়েই তাদের অবস্থা খারাপ করে দিলেন, একটি ঘাস দিয়ে, একটি তৃণ দিয়ে, মানে একেবারে তুচ্ছাতি তুচ্ছ জিনিস দিয়ে। তারা বললেন এত ভারী বিপদ, নাকে মুখে চোখে সব একেবারে কানা করে দিচ্ছে, বিরক্ত লাগছে। ছুটে গেলেও সেখানে দেখা যাচ্ছে রাশি রাশি ঘাস তাদের মধ্যে গিয়ে আক্রমণ করছে। তারা বিপদে পড়লো, অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না। আর দম্ভব সে চিন্তা করলে তো ভারী বিপদ, বড় বীর আমি, এখন ঘাসের সঙ্গে যুদ্ধ করতে পারছি না। তিনি আর বুঝতে তার কিছু বাকি রইল না, কারণ সাধু গুরু বৈষ্ণবদের সেবা করতেন, ব্রাহ্মণদের সেবা করতেন, তাই অল্পতেই তার যে ভ্রম ছিল সেটা বিদূরিত। তিনি গিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, আর্তনাদ করতে করতে সেই ঘাসের চক্রে পড়ে বলছেন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, হে প্রভু আমি আপনার শরণাগত বৎসল। নর শরণাপন্ন রাজাকে বললেন, তাদের চরণে পড়ে গেলেন রাজা, বলছেন এই ঘাস থেকে আপনি আমাকে বাঁচান। ভগবান নর তিনি বললেন, হে রাজন, তুমি ব্রাহ্মণদের সেবা করো এবং ধর্ম আচরণ করো, এরূপ কাজ আর যেন কখনো তুমি করো না, এ তোমার অহংকার, তুমি জানো না তোমার, তুমি যে সেই সাধুগুরু বৈষ্ণবদের মানে ব্রাহ্মণদের সেবা করো, সেই জন্য মানে আমরা দুজন তোমার প্রতি খুব সন্তুষ্ট হলাম, সন্তুষ্ট হয়েই আমরা তোমাকে এই কথা বলছি যে এমন অহংকার আর জন্য প্রকট করো না, যাও তুমি রাজ্যে ফিরে যাও, রাজ্যে ফিরে গিয়ে সেখানে তুমি সর্বদা সাধু গুরু ব্রাহ্মণদের তুমি সেবা করো, আর লোভ পরিত্যাগ করো, অহংকার শূন্য জিতেন্দ্রিয় ক্ষমাশীল মৃদু এবং শান্ত হয়ে প্রজা পালন করো, আর ভবিষ্যতে আর কখনো যেন কাউকেই অপমান করো না। তারপর দম্ভব মুনীশ্বরের চরণে দণ্ডবত প্রণাম করে তাদের আজ্ঞাকে শিরোধার্য করে তিনি নিজ নগরে এসে ধর্ম অনুকূল ব্যবহার করতে লাগল। কে বলছেন? সেই কৌরবদের সভায় এই কথা মহা তেজস্বী ভগবান পরশুরাম বলছেন, অন্য কেউ নয়। সেই সময় নর এই এক ভীষণ কাজ করেছিলেন, সভাসদদের বলছেন। সেই নরই হচ্ছেন অর্জুন, সুতরাং তার গাণ্ডীবে বাণ সংযোজন করার পূর্বে তুমি অহংকার পরিত্যাগ করে তার শরণ গ্রহণ করো, রাজাকে বলছেন। বলছেন সে ঘাস দিয়ে যদি এই রকম অবস্থা করে আর সে যদি বাণে যদি তীর সংযোজন করে তাহলে কি হতে পারে চিন্তা করো। হে মোহগ্রসিত রাজন, এখনো তুমি চিন্তা করো, তুমি তাদের শরণাপন্ন হও, তারা তো তোমার সঙ্গে সন্ধি করতে চাইছে, কিন্তু তুমি তাদের শরণাপন্ন হও। যিনি সমস্ত জগতের নির্মাতা, সকলের প্রভু এবং সর্বকর্মের সাক্ষী সেই নারায়ণ অর্জুনের সখা, তাই যুদ্ধে তাদের পরাক্রম সহ্য করা তোমার পক্ষে ভীষণভাবে কঠিন হয়ে উঠবে। অর্জুনের মধ্যে অগণিত গুণ আছে, আর কৃষ্ণের তো তার থেকে আরো কত বেশি তার বলার নয়। তাই কুন্তিপুত্র অর্জুনের গুণগ্রাম তুমি আগেও অনেকবার শুনেছ, তাই নর এবং নারায়ণ এখন অর্জুন ও শ্রীকৃষ্ণ রূপে এই পৃথিবীতে বিচরণ করছে। এদের দুজনকে সমস্ত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ এবং বীর বলে জানবে। হে রাজন, আমার কথা যদি তোমার ঠিক মনে হয় এবং বাক্যে তোমার যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে তুমি সদ্বুদ্ধির আশ্রয় নিয়ে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করা তো অনেক ভালো প্রস্তাব। আমি তোমাকে আদেশ করছি, তুমি তাদের স্বর্ণাপন্ন হও, তাহলেই তোমার মঙ্গল। ভগবান পরশুরামের কথা শুনে মহর্ষি কণ্ব সেখানে ছিলেন, কণ্ব ঋষি, সেই যে শকুন্তলার পিতারূপে ছিলেন, যিনি মানে পালন করেছিলেন, সেই কণ্ব ঋষি সেখানে রয়েছে। সেই কণ্ব ঋষি তখন দুর্যোধনকে বলতে লাগলেন যে হে দুর্যোধন, লোক পিতামহ ব্রহ্মা এবং নরনারায়ণ এরা অক্ষয় এবং অবিনাশী, এদেরকে কেউ কখনো বিনাশ করতে পারে না। অদিতির পুত্রদের মধ্যে শুধু বিষ্ণুই সনাতন, অজেয়, অবিনাশী, নিত্য এবং সকলের ঈশ্বর। তিনি ছাড়া চন্দ্র, সূর্য, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, গ্রহ এবং নক্ষত্র, এগুলি সবই বিনাশের সময় এলে বিনাশ প্রাপ্ত হয়। জগতে যখন প্রলয় হয় তখন এই সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় এবং প্রভু পুনরায় যখন সৃষ্টির সময় তাদের উৎপন্ন করে থাকেন, যা শ্রীমৎ ভাগবতে আমরা সকলেই যৎকিঞ্চিত দেখেছি। এইসব ভেবে তোমার ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে সন্ধি করা উচিত। এর ফলে কৌরব এবং পাণ্ডব একত্রে এই পৃথিবীর প্রজা পালন করবে। কণ্ব ঋষি বললেন, হে দুর্যোধন, মনে করো না তুমি শ্রেষ্ঠ বীর, এটা তোমার ভুল ধারণা। কারণ জগতে এক বলবানের চেয়েও আরো অধিক বলবান অন্য ব্যক্তি দেখা যায়। সত্যকার যোদ্ধার কাছে সৈন্যবল কোনো কাজে লাগে না। যারা বাস্তবিক যোদ্ধা তাদের সঙ্গে সৈন্য সামন্ত নিয়ে তাদের সঙ্গে মানে জয়ী হওয়া তা সম্ভব হয় না। পাণ্ডবরা সমস্ত দেবতার ন্যায় বীর ও মহাপরাক্রমশালী। তারা বায়ু, ইন্দ্র, ধর্ম এবং অশ্বিনী কুমারদ্বয়ের পুত্রদ্বয় এই পাণ্ডবগণ। সেই দেবতাদের দিকে তুমি তাকিয়ে দেখতেই পারবে না, যুদ্ধ করা তো দূরের কথা। অতএব বিরোধ ত্যাগ করে সন্ধি করে নাও। এই তীর্থস্বরূপ শ্রীকৃষ্ণের দ্বারা তোমার নিজ কুলরক্ষার চেষ্টা করা তোমার উচিত। ভগবান সাক্ষাতে এসেছেন তোমাদের মঙ্গলার্থ, কণ্ব ঋষি বলছে। মহাতপস্বী দেবর্ষি নারদও এখানে আমাদের সম্মুখে বিদ্যমান। তিনি ভগবান শ্রীবিষ্ণুর মাহাত্ম্য প্রত্যক্ষভাবে জানেন এবং সেই চক্র গদাধারী শ্রী বিষ্ণুই এখানে শ্রীকৃষ্ণ রূপে বিদ্যমান। দেবর্ষি নারদ তার সমস্ত কিছুই জানেন। দেখুন, দুষ্টে নাই শুনে ধর্মের কথা, এত কথা এমন এমন মুনি ঋষি বৃন্দ বললেন, তথাপি তার কিছু মানে তফাত হল না। মহর্ষি কণ্বের কথা শুনে দুর্যোধন দীর্ঘ শ্বাস ফেলতে লাগলেন, মানে বদমাশি বুদ্ধি। তার দৃষ্টি কুটিলতর হল, কর্ণের দিকে সে মানে তাচ্ছিল্যভাবে তাকিয়ে সে হাস, এত যে কথা বলল, ভগবান বলল, পরশুরাম বললেন এবং ঋষি মহারিষি কর্ণও বললেন, তথাপি তার কানে ঢুকল না। সে চোখটাকে বক্র করে সেই তার মিত্র কর্ণের দিকে তাকিয়ে তিনি মানে তাচ্ছিল্যভাবে হাসছেন। দুরাত্মা দুর্যোধন কণ্বের কথায় কর্ণপাতও করলেন না এবং তাল ঠুকে বলতে লাগলেন, মহর্ষি, যা হবার এবং আমার যা হবে, ঈশ্বর আমাকে সেইভাবেই সৃষ্টি করেছে। ঈশ্বর সামনে দাঁড়িয়ে আছেন, তিনি উপদেশ করছেন, তথাপি তার কানে ঢুকছেন। দেখুন, ওষুধদের মধ্যে আর ভক্তদের মধ্যে কি তফাত আমাদের জীব গোস্বামীপাদ টিকার মধ্যে বর্ণনা করেছেন, যে যারা দুষ্ট, দুরাত্মা, অসুর প্রবৃত্তির তারা ভগবান সামনে এলেও তাকে ভগবান বলে মানতে চায় না বা ভগবান রূপে দেখে না। কিন্তু দেখুন এই সাধুদের হৃদয় কেমন, তারা একটি পাথর রেখে, যেমন গিরিরাজ শিলা, সে তো পাথরই বলা যায়, বললে আবার অপরাধ হয়, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে পাথরই, তা সেই পাথরটাকে রেখে তার মধ্যে ভগবানকে দেখতে পায়। এই হচ্ছে অসুরদের মধ্যে আর সাধুগণের মধ্যে তফাৎ, সাংঘাতিক তফাৎ, যে ভগবান সাক্ষাতে দাঁড়িয়ে থাকলেও অসুররা তাকে ভগবান বলে মানতে চায় না। কিন্তু সাধুদের হৃদয়টা এমন, তারা একটি পাথর বা একটি ইট বা একটি যে কোনো চিত্রপট রেখে তার মধ্যে প্রভুর দর্শন পায়। তাই তিনি মানে তাল ঠুকে বললেন যে ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে, আর আমার আচরণও ঠিক সেই রূপ, আপনার কথায় আমার কিছু হবে না, আপনি যা বলেছেন ও অযথা বলেছেন। এই পর্যন্ত মানে একদিকে ভগবান বললেন, ভগবান পরশুরাম বললেন, মহামুনি কণ্ব বললেন, তথাপি তাদের কিছু হলো না। এবারে অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিচ্ছি। আগামী দিন সেই দুর্যোধনকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝানোর আরেকবার চেষ্টা করবেন, ভীষ্ম চেষ্টা করবেন, দ্রোণাচার্য চেষ্টা করবেন, মহামতি বিদুর চেষ্টা করবেন এবং ধৃতরাষ্ট্রের শ্রীকৃষ্ণকে সমর্থনও করবেন, এবং দুর্যোধন ও শ্রীকৃষ্ণের বিবাদ যা অতি সুন্দর প্রসঙ্গ, তা আমরা মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আমরা শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণববৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।